আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على خاتم النبيين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله والصلاه والسلام عليك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নূরি মাখলুকের দুনিয়া অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা অবগত আছেন এই অনুষ্ঠানটি আমরা ফেরিস্তা সম্পর্কে সাজিয়ে থাকি। আমরা গত পর্বগুলোতেও বিভিন্ন ফেরিস্তা সম্পর্কে আলোচনা করেছি, আজও আমরা ফেরিস্তা সম্পর্কে আলোচনা করব। সেই সব ফেরেস্তা যাদের উপর আল্লাহ তাআলা বিভিন্ন দায়িত্ব অর্পণ করেছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানের মধ্যে আমরা জানতে পারব সূর্যের সঙ্গে সম্পর্কিত ফেরেস্তাগণ সম্পর্কে। বাইতুল মুকাদ্দাসের ছাদের উপর যে ফেরেস্তাগণ আহ্বান করে মানুষদেরকে, ডেকে ডেকে বলে, কি বলে সেটিও আমরা শ্রবণ করব। কুরআনের তিলাওয়াতের সঙ্গে সম্পর্কিত যে ফেরেস্তা রয়েছে তাদের ব্যাপারও শোনার সৌভাগ্য অর্জন করব। মানুষদের সাথে রাত কাটানো ফেরেস্তা সম্পর্কেও আমরা আলোচনা শ্রবণ করব। মুমিনদের যখন রুহ বের করা হয়, রুহ কবজ করা হয়, ওই রুহের যা দায়িত্ব রয়েছে, যে ওই রুহের তত্ত্ববধায়ক রয়েছে তার সম্পর্কে শ্রবণ করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সমুদ্রের সৃষ্টি করেছেন, ওই সমুদ্রে নিয়োজিত ফেরেস্তা রেখেছেন, তিনার সম্পর্কে আমরা শ্রবণ করব। আমরা শ্রবণ করব কন্যা সন্তানের প্রতি দয়া প্রদর্শনকারী ফেরেস্তাগণ সম্পর্কে এবং কাবা শরীফের সম পরিমাণ বড় দেহ বিশিষ্ট একজন ফেরেস্তাও আছেন, তার সম্পর্কেও আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আমরা শ্রবণ করব। আসুন আমরা বিষয়ে যাওয়ার পূর্বে দুরুদ পাকের ফজিলত সম্পর্কে হাদিসে মুবারকা শ্রবণ করে নিই। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি তিনার পিতা থেকে বর্ণনা করেন, আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত ছিলাম। এমন সময় এক ব্যক্তি উপস্থিত হয়ে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাকের দরবারে সর্ব উত্তম আমল কোনটি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, সত্য কথা বলা এবং আমানত সঠিকভাবে আদায় করা, অর্থাৎ আমানত এর রক্ষা করা। হাদিসের বর্ণনাকারী হযরতে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তখন আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরও কিছু আমাদের জন্য ইরশাদ করুন। তখন নবী করিম রউফুর রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, বেশি বেশি জিকির করো এবং আমার উপর দুরুদ পাক পাঠ করো, কেননা এই আমল দারিদ্র ও অভাব দূর করে। দুখোনে তুমকো জো ঘেরা হে তো দুরুদ পর হো, জো হাজিরি কি তমন্না হে দুরুদ পর হো। দুঃখ কষ্ট যদি তোমাকে ঘিরে ধরে তবে দুরুদ পড়ো, যদি উপস্থিতির আকাঙ্ক্ষা থাকে তবে দুরুদ পড়ো। প্রিয় দর্শক শ্রোতা, কার না মদিনাতে রসুলের বারগাহে উপস্থিতির আকাঙ্ক্ষা থাকে না? তো যদি আকাঙ্ক্ষা থাকে রসুলের পাকের দরবারে যাব, তাহলে দুরুদ পাক পাঠ করতে হবে, দোয়া করতে হবে, এবং যখনই মুসিবতে পড়বে, দুঃখ কষ্ট দারিদ্র সহ বিভিন্ন মুসিবত, প্রত্যেক মুসিবতের, প্রত্যেক রোগেরই ওষুধ দুরুদ পাক। আসুন আমরা একবার দুরুদ পাক পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক শ্রোতা, সর্বপ্রথম আমরা সূর্যের সঙ্গে সংশ্লিষ্ট ফেরেস্তাদের সম্পর্কে আলোচনা করব। সূর্যের দায়িত্বপ্রাপ্ত ফেরেস্তা এবং তার সঙ্গে নিয়োজিত ফেরেস্তাগণ আলাইহিমুসসালাম সম্পর্কে হাদিসে মুবারকার মধ্যে কি রয়েছে। হযরতে ওয়াহাব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি দীর্ঘ সময় ধরে মালাকুশ শামস সূর্যের যে ফেরেস্তা রয়েছে তিনি আলাইহিসসালামকে ডাকতে থাকত। এভাবে অনেক সময় কেটে গেল, কিন্তু কোনো ডাকের তিনি জবাব পেলেন না, কোনো সাড়া পেলেন না। অবশেষে সূর্যের ফেরেস্তা একবার তিনার ডাকে সাড়া দিয়ে তিনার কাছে এসে বলল, তুমি আমাকে কেন ডাকছো? তখন সে ব্যক্তি বলল, আমাকে জানানো হয়েছে যে আপনি ফেরেস্তাদের মধ্যে সবচেয়ে সম্মানিত এবং মালাকুল মাউত যে মৃত্যুর ফেরেস্তা রয়েছে এর নিকট অন্য ফেরেস্তাদের তুলনায় বেশি মর্যাদাবান ও নির্ভরযোগ্য। তাই আপনি অনুগ্রহ করে তার কাছে আমার জন্য সুপারিশ করে দিন। যখন আমার মৃত্যু আসবে তখন আমার যেন মৃত্যু সহজ হয়, মৃত্যু যেন ভালোভাবে হয়, আমার সাথে যেন নম্রতা করা হয়। এই জন্য তিনি মালাকুশ শামস, যিনি সূর্যের ফেরেস্তা রয়েছে, তিনাকে আহ্বান করেছেন। বলা হচ্ছে সূর্যের মধ্যে 360 জন ফেরিস্তা রয়েছে, যেমনটি হাদিসে মুবারকার মধ্যে রয়েছে। হযরতে সাইয়্যিদুনা সাইয়্যিদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন 360 জন ফেরিস্তা সূর্যকে নিয়ন্ত্রণ করে তবেই সূর্য উদিত হয়। এর কারণ হল যেন আল্লাহ তাআলা ছাড়া সূর্যের ইবাদত বা উপাসনা শুরু না হয়ে যায়। 7 জন ফেরিস্তা প্রতিদিন সূর্যকে বরফ দিয়ে শীতল করেন। হযরতে আবু উমামা রহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে বর্ণিত, তিনি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন সূর্যের জন্য 7 জন ফেরেস্তা নিযুক্ত করা হয়েছে। আরও বর্ণনায় এসেছে তারা প্রতিদিন সূর্যের উপর বরফ ঢালেন। যদি তারা এমন না করতেন তবে সূর্যের তাপ যেই জিনিসের উপর পড়ত সেটিকে জ্বালিয়ে দিত। সূর্য উদিত হওয়ার জন্য 70,000 ফেরেস্তা সূর্যকে আহ্বান করেন। হযরতে ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সূর্য তখনই উদিত হয় যখন 70,000 ফেরিস্তা তাকে ডেকে বলে হে সূর্য উদিত হও। তখন সূর্য বলে আমি কিভাবে উদিত হব, অথচ আল্লাহ ছাড়া অন্যের ইবাদত আমার দ্বারা করা হচ্ছে। অতঃপর 2 জন ফেরিস্তা তাকে অগ্রসর করান, তখন সে উদিত হয়। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ওই সূর্যরও কেমন আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি ভালোবাসা। বলছে আমি কিভাবে উদিত হব, আমার আলো পেয়েই তো কেউ নাফরমানি করছে, আমার আলোতে কেউ আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করছে, তো আমি কীভাবে উদিত হই যে আমার আলো দ্বারা তারা এভাবে আল্লাহর নাফরমানি করছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরাও এই যে আল্লাহ তাআলা নিয়ামত সূর্য রয়েছে, এর আলো বা আল্লাহর যে নিয়ামত রয়েছে সমস্ত কিছু পেয়ে আল্লাহ যেন নাফরমানি না করি, আল্লাহ তাআলার আনুগত্যই করি, আল্লাহ তাআলার পছন্দনীয় কাজগুলোই যেন আমরা করি। বলা হচ্ছে 7 আসমান ও পৃথিবী সূর্যের মাধ্যমে আলোকিত হয়, যেমনটি হাদিসে মুবারকার মধ্যে রয়েছে। হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যখন সূর্য উদিত হয় তখন তার সঙ্গে 2 জন নিযুক্ত ফেরেস্তা অবস্থান করেন। সূর্য যতক্ষণ চলতে থাকে তার সঙ্গে ওই 2 ফেরেস্তাও চলতে থাকে। অবশেষে যখন সূর্য তার নির্ধারিত অবস্থানে পৌঁছে, যা আরশের নিচের দিকের সম্মুখ ভাগের বরাবর, তখন সূর্য সিজদায় লুটিয়ে পড়ে। তখন তাকে বলা হয় আল্লাহর কুদরতে অগ্রসর হও। তখন সূর্য উদিত হয়, তখন তার সম্মুখ ভাগ দ্বারা 7 আসমান আলোকিত হয় এবং তার পিছনের যে ভাগ রয়েছে ওই ভাগ দ্বারা পৃথিবীর অধিবাসীরা আলো পায়। অতঃপর যখন সূর্য তার নির্ধারিত স্থানে পৌঁছে যায় তখন পূর্ব দিগন্তে 1 জন ফেরিস্তা দাঁড়িয়ে এভাবে বলেন হে আল্লাহ দানকারীর সম্পদে বরকত দান করুন, এবং পশ্চিম দিগন্তে 1 জন ফেরেস্তা দাঁড়িয়ে এভাবে আল্লাহর কাছে প্রার্থনা করে হে আল্লাহ তাবারক ওয়া তাআলা কৃপণ ব্যক্তির সম্পদ ধ্বংস করে দিন। এরপর যখন ইশার নামাজ আদায় করা হয় এবং রাতের 1টি অংশ অতিবাহিত হয় তখন আসমানের 1টি দরজা থেকে তারা উভয়ে আহ্বান করেন কেউ কি ক্ষমা প্রার্থনাকারী আছে যাকে ক্ষমা করা হবে, কেউ কি তাওবাকারী আছে যার তাওবাকে কবুল করা হবে, কেউ কি প্রয়োজন প্রার্থী আছে যার প্রয়োজন পূরণ করা হবে, কেউ কি মজলুম আছে যার প্রতি জুলুম করা হয়েছে তার প্রতিশোধ নেওয়া হবে। তারপর তারা বলেন নিশ্চয়ই আমাদের প্রতিপালক ক্ষমাশীল ও কৃতজ্ঞতা গ্রহণকারী। অতঃপর যখন শেষ রাত অর্থাৎ সেহরির সময় আসে তারা পৃথিবীর দিকে তাকিয়ে বলেন পরম মর্যাদাবান সত্তা পবিত্র আর পৃথিবীর নিচের স্তরে অবস্থানকারী এক ফেরিস্তা যাকে দারাবিল আলাইহিস সালাম বলা হয় সে বলে আপনি যেখানে আছেন সেখানেই পবিত্র। এক বর্ণনায় এসেছে একজন নবী যিনার নাম ইদ্রিস আলাইহিস সালাম প্রচণ্ড রোদের মধ্যে তিনি চলছিলেন, তখন ছিল দুপুরের সময় এবং তীব্র গরমে তার কষ্ট হচ্ছিল। তিনি মনে করলেন ইয়া আল্লাহ এত গরম পড়েছে, তাহলে সূর্য তো অনেক উপরে যার মুখ আসমানের দিকে রয়েছে আর যার পিছন সাইড দুনিয়ার দিকে রয়েছে, এত সত্ত্বেও যে এত গরম লাগছে, তাহলে যেই ফেরেশতা ও সূর্যের উপর নিযুক্ত রয়েছে তার তো অনেক কষ্ট হচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ফেরেশতার উপর অনুগ্রহ ও তার কষ্ট লাঘব দান করুন। তৎক্ষণাৎভাবে তার দোয়া কবুল হলো এবং সেই ফেরেশতার কষ্ট লাঘব করা হলো। ফেরেশতাটি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আরজ করলো, হে আল্লাহ, আমার উপর এই যে কষ্ট কিভাবে লাঘব হলো? তখন আল্লাহ তাআলা ইরশাদ করলেন, আমার বান্দা ইদ্রিস আলাইহিস সালাম তোমার কষ্ট লাঘবের জন্য দোয়া করেছিলেন, আমি তার দোয়া কবুল করেছি। এই বর্ণনা থেকে জানা যায় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যেসব বান্দা প্রিয়, যে বান্দাগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে গ্রহণযোগ্য, তাদের দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্রুত কবুল করেন। অতএব আমাদের উচিত আল্লাহর নিকটবর্তী বান্দা ও আউলিয়াই কিরামের মাধ্যমে দোয়া করানো এবং তাদের উসিলা দিয়ে দোয়া করা। আল্লাহ তাআলা উসিলার মাধ্যমে করা দোয়াও দ্রুত কবুল করে থাকেন। হযরতে সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূর্য তখনই উদিত হয় যখন পর্যন্ত 360 জন ফেরেশতা তাকে আচ্ছাদিত না করেন, যাতে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত শুরু না হয়ে যায়। আসুন আমরা এবার শ্রবণ করব বাইতুল মুকাদ্দাসের ছাদে যে ফেরেশতাগুলো আহ্বান করে, কি আহ্বান করে আসুন আমরা শ্রবণ করি। রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার একজন ফেরেশতা আছেন যিনি প্রতিদিন ও প্রতিরাতে বাইতুল মুকাদ্দাসের ছাদের উপর ঘোষণা করেন, যে ব্যক্তি হারাম খায় যতক্ষণ না পর্যন্ত ওই হারাম মাল ওই ঘর থেকে বের না হয়, ততক্ষণ আল্লাহ তাআলা তার কোনো ফরজ ইবাদত কবুল করবেন না, না তার নফল কোনো ইবাদত কবুল হবে। আর যদি সে এই অবস্থায় মারা যায়, তবে আমি তার থেকে বাড়ি রয়েছি, আমি তার থেকে বেনিয়াস, আমি তাকে ছেড়ে দিয়েছি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যদি আমরা চিন্তা করি তবে দেখা যাবে বর্তমান যুগে আমাদের সমাজে নানাভাবে হারাম ছড়িয়ে পড়ছে। আগে শারীরিকভাবে হারাম উপার্জন করা হতো, যেমন কারো জমিন জোর জবরদস্তিভাবে দখল করে নিত এবং চুরি ডাকাতি করত কিংবা জুয়া খেলতো, কিন্তু এখন পৃথিবী গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। যুগ যত ডিজিটাল হচ্ছে, মানুষ তত বেশি হালাল ও হারামের পার্থক্য করতে ব্যর্থ হচ্ছে। অনেক সময় বোঝাই যায় না কোন উপার্জন হালাল আর কোনটি হারাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই ডিজিটাল দুনিয়ায় আপনারও অগ্রগতি করুন, কিন্তু যে কোনো কাজ শুরু করার আগে সেই বিষয়ে অবশ্যই আলেমদের কাছ থেকে শরাই দিক নিদর্শন নিন, যেন এমন না হয় যে আমরা হারামকে হালাল ভেবে ভুল আত্মতৃপ্তিতে ভুগি, যে আল্লাহর বড় দয়া বড় এহসান, ওই কাজটি আমার মিলেছে, এভাবে উপার্জন করেছি। কিন্তু মনে রাখবেন, হতে পারে আপনার চিন্তায় কাজটি ভালো, কিন্তু যখন কোনো শরীয়ত আলিমের কাছ থেকে আপনার বিজনেসের ব্যাপারে বা আপনি যে ব্যবসাটি করছেন ওই ব্যাপারে দিক নির্দেশনা নেন, তাহলে বুঝতে পারবেন আপনার এই উপার্জনটা হালাল ভেবে পন্থায় আসছে নাকি হারাম পন্থায় আসছে। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই আন জানতে পারলাম আমরা হালাল রিজিকের ব্যাপারে, যে ফেরেশতা আহ্বান করে কি বলছে, যার ঘরে হারাম সম্পদ রয়েছে, যে হারাম মাল খায় তার কোনো ইবাদত কবুল হবে না, তার নফল কবুল হবে না, তার দোয়াও কবুল হবে না। একবার আল্লাহ নবী হযরত মূসা আলাইহিসসালাম দেখলেন এক ব্যক্তি যার পরনের পোশাক ছিঁড়া রয়েছে, সে ধুলায় ভালুতে আচ্ছন্ন রয়েছে এবং আল্লাহর কাছে দোয়া করতে করতে তিনি হাত আকাশমানের দিকে তুলছে। তখন মূসা আলাইহিসসালাম আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ তাবারক ওয়া তাআলা, এই ব্যক্তির দোয়া কেন আপনি কবুল করছেন না? আল্লাহ তাআলা বলছেন, এই ব্যক্তি যদি দোয়া করতে করতে তার হাত আসমানে উঠিয়ে ফেলে, তার এবং দোয়া করতে করতে তার যদি শেষ নিঃশ্বাসও ত্যাগ হয়ে যায়, তারপর তার দোয়া কবুল হবে না, কারণ সে হারাম খায়, তার হারাম উপার্জন হারাম সে বক্ষণ করে। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, নিজের কাছেও তো মাঝে মাঝে অভিযোগ আসে যে আমার দোয়া কবুল হচ্ছে না, আমি নামাজ পড়ছি, আমি তো কারো ক্ষতি করিনি। মনে রাখবেন, আপনি কারোর ক্ষতি করেননি, আপনি ইবাদত করছেন। আপনি আবার দেখুন তো আপনার খাবারের তালিকায় আপনি যে রিজিক অন্বেষণ করছেন ওইখানে কোনো হারাম উপার্জন তো নেই। যদি সেখানে হারাম থাকে, পরনে হারাম কাপড় থাকে, হারাম উপার্জনের কামাই থেকে যদি খাবার খেয়ে থাকেন, আপনার ইবাদত নফল বলেন, ফরজ বলেন, আপনার দোয়া বলেন, কোনো কিছুই কবুল হচ্ছে না। আসুন প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এবার আমরা শ্রবণ করব কুরআন তিলাওয়াতের সঙ্গে সম্পর্কিত ফেরেশতা সম্পর্কে। বাউদায়ে কায়নাত আলিউল মুরতাবা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করার নির্দেশ দিয়েছেন এবং ইরশাদ করেছেন যে বান্দা যখন মিসওয়াক করে তারপর নামাজের জন্য দাঁড়ায় তখন তার পেছনে এক ফেরেশতাও দাঁড়িয়ে যায় এবং মনোযোগ দিয়ে তার তেলাওয়াত শ্রবণ করে। সে যখনই কোনো আয়াত বা শব্দ পাঠ করে ফেরেশতা তার আরও নিকটবর্তী হয়, এমনকি এত নিকটবর্তী হয়ে যায় যে তার মুখ ওই তেলাওয়াতকারীর মুখের বরাবর এসে তার মুখের উপর রেখে দেয়। তখন বান্দার মুখ থেকে যত কুরআনের তেলাওয়াত বের হয় তা ফেরেশতাদের মুখে প্রবেশ করে। তাই কুরআন তেলাওয়াতের জন্য তোমরা তোমাদের মুখ পবিত্র রাখো। যদি শুধু চুদ্রাস করা হয় তবে এর দ্বারা সুন্নত আদায় হবে না। মিসওয়াকের অসংখ্য ফজিলত ও বারাকাত রয়েছে, সুতরাং আমাদের মেসওয়াক করার অভ্যাস গড়ে তোলা উচিত এবং ঘরে ঘরে যথাযথ এই মেসওয়াকের ব্যবস্থা করা উচিত, যাতে মুখের পবিত্রতা অর্জন হয় এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার সুন্নতের উপরও আমল করার সৌভাগ্য হয়ে যায়। আসুন আমরা শ্রবণ করি, যেসব ফেরেশতা আমাদের সাথে রাত কাটায়, কোন ফেরেশতা মানুষের সাথে রাত কাটায়, তার সাথে থাকে, তাকে হেফাজত করে, আসুন আমরা শ্রবণ করি। হযরতে সাইয়দুনা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি উযু অবস্থায় রাত কাটায় একজন ফেরেশতা তার পাশে রাত কাটায়, আর সে যখন ঘুম থেকে জাগে তখন ফেরেশতা দোয়া করে বলে, হে আল্লাহ তোমার অমুক বান্দাকে ক্ষমা করে দাও, সে উযু অবস্থায় রাত কাটিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, এই পৃথিবীর মধ্যেও তো কত মুমিনের রুহ কবজ করা হয়, মানুষের রুহ কবজ করা হয়, ওই রুহের তত্ত্বাবধায়ক কোন ফেরেশতা রয়েছে, এই রুহের দায়িত্ব কাকে দেওয়া হয়েছে? বলা হচ্ছে হযরতে ওয়াহাব ইবনে মুনাব্বি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন মুমিনের রুহ কবজ করা হয় তখন সেগুলোকে একজন ফেরেশতার তত্ত্বাবধায়নে দেওয়া হয়, তার নাম হচ্ছে রমিয়া আইল আলাইহিস সালাম। মুমিনদের রুহের দায়িত্ব তিনাকে দেওয়া হয়েছে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার মধ্যে সমুদ্র রেখেছেন। এই সমুদ্রের মধ্যে আমরা দেখি অসংখ্য ঢেউ রয়েছে, এই সমুদ্রের উপরও ফেরেশতা নিযুক্ত করেছেন। এই সমুদ্রের ঢেউ, এই সমুদ্রের যত ধরনের বিষয় রয়েছে, এই সমস্ত বিষয়গুলো একজন ফেরেশতা দেখাশোনা করেন। ওই ফেরেশতা কি, এই ব্যাপারে হাদিসে পাকের মধ্যে রয়েছে, আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে এই কথা পৌঁছেছে যে সমুদ্র একজন ফেরেশতার নিয়ন্ত্রণে রয়েছে। যদি তিনি এক মুহূর্তের জন্য সমুদ্রের দিক থেকে গাফেল হয়ে যান, সমুদ্রের দিক থেকে তিনি অন্যমনস্ক হয়ে যায়, অথবা তিনি যদি সেই সমুদ্রের নিয়ন্ত্রণ থেকে তিনি যদি সরে যায়, তবে তার ঢেউগুলো স্থলভাগে আছড়ে পড়বে এবং স্থলভাগ ডুবে যাবে। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যদি সমুদ্রে কখনো যেয়ে থাকি, আমরা যদি আল্লাহর এই কুদরতের নিদর্শন দেখি, আপনারা দেখতে পাবেন সমুদ্রে বিশাল বিশাল ঢেউ আসছে, আর ঢেউগুলো কিনারা এসে থেমে যাচ্ছে, আবার রিটার্ন করে চলে যাচ্ছে। এমন হচ্ছে না যে ঢেউগুলো যে প্রথম জোরে আসছে শেষ পর্যন্ত সেই জোরটা কিন্তু থাকে না, পারে এসে এত বড় ঢেউটাও থেমে যায়। কীভাবে এটা সম্ভব? উচিত তো ছিল যেই জোয়ারটা এসেছিল সেটা সামনে পর্যন্ত যাবে, সামনে স্থলভাগ পর্যন্ত ডুবিয়ে দিবে, কিন্তু না, এত পানি সেখানে জমা রয়েছে, ঢেউ আসছে আবার সেখানে স্থির হয়ে যাচ্ছে, পিছনে চলে যাচ্ছে, আবার বড় বড় ঢেউ কন্টিনিউ আসছে, কিন্তু এগুলো স্থলভাগকে ডুবিয়ে দিচ্ছে না, সেখানে সীমাবদ্ধ থাকছে। কীভাবে সম্ভব? এগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতি নিদর্শন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সমুদ্রের উপরও একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন যে এগুলোকে নিয়ন্ত্রণ করে। যদি তিনি না থাকতেন তাহলে এই সমুদ্রের ঢেউগুলো, এই পানিগুলো স্থল ভাগকে আছড়ে পড়ে মানুষ এবং পশু পাখি ঘর বাড়ি ডুবিয়ে দিত। এবং আমরা শ্রবণ করি কোরআনে পাকের সঙ্গে যে সংশ্লিষ্ট ফেরেশতা আছে তার ব্যাপারে বলা হচ্ছে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কুরআনের সঙ্গে একজন বিশেষ ফেরেশতা নিযুক্ত করা হয়েছে, সুতরাং যে ব্যক্তি কুরআনে পাক তেলাওয়াত করে কিন্তু সঠিকভাবে তেলাওয়াত করতে পারে না, সেই ফেরেস্তা তার তেলাওয়াত সংশোধন করে আল্লাহ তাআলার দরবারে পেশ করেন। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, শুনলেন তো, আমাদের তেলাওয়াত করা কুরআন আল্লাহর দরবারে পেশ করা হয়, এটি আল্লাহ তাআলার কত বড় করুণা! তিনি তো কারো মুখাপেক্ষী নন, তবু আমাদের পাঠ করা কুরআন তিনি গ্রহণ করেন, এটাই তার ফজল, এটাই তার অনুগ্রহ। আর আরও বড় অনুগ্রহ হলো আমাদের ভুল সংশোধনের জন্য একজন ফেরেশতাকে নিযুক্ত করেছেন। যেহেতু আল্লাহ তাআলা নিজে সমস্ত ত্রুটি থেকে পবিত্র, তাই তিনি চান তার বান্দাদের তেলাওয়াতও যেন কিরাতের ভুল থেকে পবিত্র হয়। অতএব আমাদের উচিত যখন কোরআন তেলাওয়াত করবে সুন্দরভাবে ধীরে ধীরে ও থেমে থেমে পড়া, যত বেশি মনোযোগ ও যত্ন নিয়ে পড়বে ততই তার মাধুর্য বৃদ্ধি পাবে। যদি কেউ পড়তে না জানেন বা আরও ভালোভাবে শিখতে চান, তাহলে দাওয়াত ইসলামী তাদের জন্য ব্যবস্থা রেখেছে। আপনি খেয়াল করবেন আপনার এলাকায় শহরে অনুষ্ঠিত দাওয়াত ইসলামীর যে মাদ্রাসাতুল মদিনা বালেগান প্রাপ্তবয়স্কদের যে কোরআন শরীফ শিক্ষার যে একটা ব্যবস্থা সেখানে আছে কিনা, আপনি সেখানে অংশগ্রহণ করুন, কোরআনে পাক সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন। আর যদি আপনার এলাকায় যদি ওইরকম ব্যবস্থা না থাকে, আর যদি আপনি ব্যস্ত হয়ে থাকেন, তাহলে অনলাইনের মাধ্যমে দাওয়াত ইসলামী আমাদেরকে সুযোগও করে দিয়েছে ফাইজান অনলাইন একাডেমির মাধ্যমে। আপনি এ অনলাইনের মধ্যে ঘরে বসেই অনলাইনে কুরআন শিক্ষা লাভ করতে পারবেন। আসুন আমরা এবার শ্রবণ করব কন্যা সন্তানের প্রতি দয়া প্রদর্শনকারী ফেরেশতাগণ সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কারো ঘরে কন্যা সন্তান জন্ম নেয় তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের প্রেরণ করেন, আর তারা এসে বলেন, আসসালামু আলাইকুম, হে ঘরের লোকজন, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। এরপর তারা সেই শিশুটিকে নিজেদের ডানার ছায়ায় নিয়ে নেয় এবং তার মাথায় হাত বুলিয়ে বলেন, এটি একটি দুর্বল প্রাণ, যে আরেক দুর্বল প্রাণী থেকে জন্ম নিয়েছে। যে ব্যক্তি এই দুর্বল শিশুর লালন পালন করবে, তার দায়িত্ব গ্রহণ করবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার সাহায্য তার সঙ্গে থাকবে। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখলেন তো আল্লাহ তাআলার সাহায্য কিভাবে সেই ব্যক্তির সঙ্গে থাকে এবং তার রহমতের ফেরেশতারা কিভাবে সেই ব্যক্তিকে সম্মানিত করতে আসে যাকে আল্লাহ তাআলা কন্যা সন্তানের নিয়ামত দান করেন। কন্যা সন্তান বাস্তবিক একটি অনেক বড় নিয়ামত। কন্যা সন্তান হলে ফেরেশতা এসে সালাম জানায়, মুবারকবাদ দেয়, আর কন্যা সন্তান হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিক প্রিয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়েকে অনেক ভালোবাসতেন। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, কখনও যেন আমাদের এমন না হয় কারো ঘরে কন্যা সন্তান জন্ম নিলে যে মুখ গোমরা হয়ে যাওয়া বা মনে কষ্ট আসা। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, হাদিসে আছে আল্লাহ তাআলা যার প্রতি খুশি হন তাকে কন্যা সন্তান দান করেন। তো কন্যা সন্তান এই নিয়ামতটা যারা পেয়ে যায়, শুকরিয়া আদায় করুন, দোয়া করুন আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ আপনাকে এটি কন্যা সন্তানের পিতা বা মাতা বানিয়েছেন। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, দুঃখের বিষয়, আমাদের সমাজে এমন একটি শ্রেণী রয়েছে যারা কন্যা সন্তানের জন্মকে খারাপ মনে করে এবং এতে দুঃখ প্রকাশ করে, অথচ এতে দুঃখের নয় বরং আনন্দের বিষয় হওয়া উচিত। সর্বাবস্থায় আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকা উচিত, কারণ কন্যা সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি রহমত। কন্যা সন্তানের আরও ফজিলত যদি আমরা জানতে চাই, তাহলে আমির আলে সুন্নাত দামাত বারাকাতুহুল আদিয়ার একটি লিখিত পুস্তিকা যার নাম হচ্ছে জীবন্ত কন্যাকে কোপে নিক্ষেপ করা হলো, এটি অধ্যয়ন করতে পারবেন। এখানে আপনি কন্যা সন্তান সম্পর্কিত যে ফজিলত রয়েছে তা জানতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মোলাকাতপ্রাপ্ত, সাক্ষাৎপ্রাপ্ত কিছু ফেরেশতা রয়েছে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন, সাক্ষাৎ করেছেন। এই ব্যাপারে হযরত আব্দুর রহমান ইবনে গনাম আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে মসজিদের নববীতে বসেছিলাম, হঠাৎ একটি মেঘ নেমে এলো। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আমার কাছে একজন ফেরেশতা অবতরণ করেছে এবং সে আমাকে জানিয়েছে যে আমি সর্বদা আল্লাহ তাআলার কাছে আপনার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইতাম। অবশেষে এই সময় এসে গিয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে এই সৌভাগ্য দান করেছে যে আপনার সঙ্গে আমাকে সাক্ষাৎ করার অনুমতি দিয়েছেন। আমি আপনাকে সুসংবাদ দিচ্ছি, আল্লাহ তাআলার নিকট আপনার যে অধিক সম্মান, এরকম সম্মান অন্য কারোর আল্লাহ তাআলার নিকটে নেই। নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে অধিক নিকটবর্তী আর কেউ নেই। এই সমগ্র কায়নাতই তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৎকায় সৃষ্টি হয়েছে। আমরা এই দুনিয়ায় এসেছি তার জন্য, আর কিয়ামতের দিন উঠব তারই জন্য। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসগুলো, এই কথাগুলো নিজের নাথের পঙ্ক্তির মধ্যে নিয়ে এসেছেন। কিভাবে? আল্লাহ বলেন, জমিন ও জমা তোমারে লিয়ে, বাকিন ও মাকা তোমারে লিয়ে, চুনিন ও চুনা তোমারে লিয়ে, বানি দুজাহা তোমারে লিয়ে, দহন মে জবা তোমারে লিয়ে, বদন মে হেজা তোমারে লিয়ে, হাম আইয়ে হা তোমারে লিয়ে, উঠে বি ওহা তোমারে লিয়ে। যদি এর বাংলা অর্থ দেখি, আল্লাহ হযরত এটাই বোঝাতে চেয়েছেন, জমিন ও জামান তোমার জন্য, মাকিন ও মাকান তোমার জন্য, এবং আল্লাহ তাআলা যে সমস্ত জিনিসকে আল্লাহ নির্বাচন করেছে তা তোমার জন্য নির্বাচন করেছেন, এই দু জাহান তোমার জন্য নির্বাচন করেছেন, আমাদের মুখে যে জিহ্বা রয়েছে তাও আপনার জন্য, আমাদের দেহে যে প্রাণ রয়েছে তাও আপনার জন্য, আমরা দুনিয়াতে এসেছি আপনার জন্য, কিয়ামতের দিন উঠব আপনার জন্য। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলার বিভিন্ন ফেরেশতা সম্পর্কে। আমরা জানতে পারলাম আল্লাহ তাআলা বিভিন্ন ফেরেশতাকে বিভিন্ন কাজে নিয়োজিত করেছে এই দুনিয়ার মধ্যেই। আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ অংশে চলে এসেছি, আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করব। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।